তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ও আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তালার অশেষ রহমত ও দয়া, আবারও আমরা রবিউল আউয়াল হায়াতে পেয়েছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করছি। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানি প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা খুশি উদযাপন করা। তার কারণ হলো, এই অনুষ্ঠানে এমন খুশির কথা বলা হয়, এমন আনন্দিত কথা বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে আমরা আলোচনা করি। এখানে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে বসা মানে প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা খুশি উদযাপন করছি। আল্লাহ তাআলা চায়, ইনশাআল্লাহ তাআলা হায়াতে যতবার রবিউল আউয়াল পাবে পাবে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আমরা খুশি উদযাপন করতে থাকব ইনশাআল্লাহ তাবারাকাত আল্লাহ। দর্শক শ্রোতা, অন্যান্য দিনের মতো আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনের পাকের তেলাওয়াত শুনব আপনাদেরকে। এরপর হামদে বারী তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পাশাপাশি আজকে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা জানাব। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরুদ শরীফ পাঠ করবে, ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার বিষয় আজকেও আছে ইনশাআল্লাহ তাআলা, তবে কোরআনে পাকের তেলাওয়াতের পরেই আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে বিষয় জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين صدق الله
আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ তাবারকতাল্লাহর কালাম কতই না সুন্দর, শুনতে থাকলে শুনতেই মন চায় আর পড়তে থাকলে পড়তেই মন চায়। এই কোরআনের ব্যাপারে ওলামা একরাম বলেন, এমন এক কিতাব, এমনও মানুষ আছে হাজার হাজার বার পড়েছে তারপরেও এই কোরআনের স্বাদ কিন্তু যায় না। আপনি আমি 5 অক্ত নামাজে মসজিদে যাই, কমপক্ষে 3 অক্ত নামাজেই কিন্তু ইমাম সাহেব আওয়াজ দিয়ে এরপরে কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে শোনায়। প্রত্যেক রাকাতে, যে সকল রাকাতের মধ্যে আপনার আওয়াজ দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনি, প্রত্যেক রাকাতে কিন্তু সূরা ফাতিহা থাকেই। আজও পর্যন্ত কি কোনো মুসল্লি বলছে, ইমাম সাহেব হুজুর আপনি প্রত্যেক দিন প্রত্যেক নামাজে যখনই নামাজে তেলাওয়াত করেন শুরুতেই সূরা ফাতিহা পড়েন, এটা না পড়ে অন্য সূরা পড়েন? না, আজও পর্যন্ত বলেনি আর বলবেও না। কারণ হলো, এটা আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনের সূরা, যতই শুনবেন ততই জনের মধ্যে মজা, ভালো লাগা কাজ করতে থাকে। হাজার হাজার বার পাঠ করার পরেও, এরপরও তার হাতে কোরআন, কারণ এই কোরআন স্পর্শ করেই মজা পায়, এই কোরআনকে তেলাওয়াত করেই মজা পায়, কোরআন অধ্যয়ন করেই সে মজা পাচ্ছে, এর মধ্যে হৃদয়ের প্রশান্তি পাচ্ছে। আল্লাহ তাআলার এই কালামকে যেন আমরা ভালোবাসতে পারি, সবসময় আঁকড়ে ধরতে পারি, নিজের আমলকে শুদ্ধ করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এ কথাটা আমরা সবাই বলি, এটা সবাই বলি, মুসলমান বলতে সব মুসলমান এটা বলে আমি নবীকে ভালোবাসি। ভালোবাসি এটা বলার পরেই যে কাজটা, জিম্মাদারিটা শেষ এমনটা নয়। আনুগত্যের কিছু কথা এখানে থেকে যায়, কেননা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আনুগত্য করার জন্য হুকুম দিয়েছেন। যেখানে আল্লাহ তাবারক ও তাআলা নবীকে আনুগত্য করার হুকুম দিয়েছেন, সেই হুকুমটা যখন আল্লাহর, সেই কাজটাও করতে হবে আমাদেরকে তেমনিভাবে মূল্যায়ন করে, অর্থাৎ অনেক দামি মনে করে সেই কাজটা করতে হবে। যেখানে আল্লাহ তাবারক ও তাআলার হুকুম, সেখানে অন্য কোনো কিছুই আর চলবে না। আজকের বিষয়ের জন্য আমরা রেখেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আর আনুগত্য নিয়ে আমরা জানবো কোরআনে পাক থেকে, হাদিসে মোবারাকা থেকে এবং বিভিন্ন ওলামায়ে কেরামের লিখিত কিতাব থেকে, তাদের উক্তিগুলো আমরা জানার চেষ্টা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কীভাবে করতে হবে, কতটুকু করতে হবে, আর কীভাবে করলে আল্লাহ ও তার রাসূল খুশি হবেন আমাদের প্রতি। চলুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে আমরা জুনায়েদ ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা
পড়েছিলে, প্রিয় মনকে বল
কোরআন শুনে ওমর তখন বললেন মধুর এই কালেমা প্রিয় নবী দুনিয়া সকলা শিখে তিনি হলেন নয়ন মনি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়া সকলা শিখে তিনি হলেন নয়ন মনি সইতেন তিনি কষ্ট কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ সেই কথা নব্বই লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা নব্বই লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বল হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকালে উঠেই মানুষের মন কতটা ফ্রেশ থাকে আর এই সময় আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রশংসা করা জিকির করা দরুদ ও সালাম পাঠ করা এর মধ্যে এক প্রশান্তি ভিন্ন ধরনের তার কারণ হলো সারা দিন পরিশ্রমের পরে যখন মানুষ একটু বাসায় যায় একটু ঘরে যায় তখন কিন্তু মেজাজটাও একটু খিটখিটে থাকে তাই না পরিশ্রম এনার্জি সব কিছু ডাউন হয়ে যায় আর ওই সময় জিক্রুল্লাহ করা দুরুদ ও সালাম পাঠ করা হ্যাঁ করে তো নিতে হয় তার কারণ এশারের নামাজ তো ফরজ করতে তো হবেই কিন্তু সকালে উঠে ফজরের নামাজ বলেন বা আল্লাহ তাআলার জিকির বলেন বা দুরুদ ও সালাম বলেন এর মধ্যে যে এক হৃদয়ের প্রশান্তি এখন যে আমরা আল্লাহ তাআলার জিকির করলাম হামদে বাড়ি তালা পাঠ করলাম আলহামদুলিল্লাহ এর মধ্যে এক প্রশান্তিও আছে এনার্জিও পাওয়া যায় এবং এক মনের এক প্রশান্তি এর মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক দর্শক আজকের যে বিষয় আমরা নিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের নিজাম ভাই আছেন আলহামদুলিল্লাহ, এরপরে মিরাজ ভাইও আছেন আর ইমরান ভাইও আছেন। আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো আজকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক তাআলা শুরু করব। নিজাম ভাই অনেকদিন পরে আমাদের সাথে আছেন, নিজাম ভাই থেকে শুরু করি। আজকের তো বিষয় শুনে নিয়েছেন নিজাম ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, এ বিষয় নিয়ে অনেকেই অনেক কথা বলছেন বা অনেকেই অনেক লেখছেন এবং সাইয়েদে আলা হযরতও এ ব্যাপারে খুব সুন্দর কিছু কথা তিনি লিখেছেন। আর আনুগত্যের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমাও নাজিল হয়েছে, তো এ বিষয়ে কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রথমেই পবিত্র রবিউল আউয়াল শরীফে আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তো মাদানী চ্যানেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং
দর্শক
সেটে রয়েছেন দর্শক হিসেবে তাদেরকেও রবিউল আউয়াল শরীফের মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে পৃথিবীতে রয়েছে কি একমাত্র আল্লাহ পাকের ইবাদত এবং রাসূলুল্লাহ পাকের আনুগত্য। আর ইবাদতের কথা যদি আমরা বলি, ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, এক নম্বর হচ্ছে আল ইখলাস, দুই নম্বর হচ্ছে ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে ইখলাস মানে একনিষ্ঠভাবে একাগ্রতা সহিত
জি
একদম আমার মন প্রাণ সব কিছু আল্লাহ পাকের জন্য রাসূলুল্লাহ পাকের আদর্শ অনুযায়ী মন থেকে দিল থেকে যেটা করা হয় ইখলাস নিয়ে, তো এটাও এক নম্বর শর্ত রয়েছে ইমানদারদের জন্য। দুই নম্বরে যেটা আজকের বিষয় ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বা অনুসরণ, এটা ইবাদত কবুলের শর্ত। আমি ইবাদত করব আল্লাহ পাকের জিকির, কোরআনের পাকের তেলাওয়াত, আপনার নামাজ কালাম যা রয়েছে সব কিছু করব, কিন্তু আমি রাসূলুল্লাহ পাকের আনুগত্য করব না, রাসূলুল্লাহ পাকের তরিকা অনুযায়ী করব না, সুন্নাহ অনুযায়ী করব না, তাহলে কিন্তু অনুসরণ যদি রাসূলুল্লাহ পাকের না হয় তাহলে কিন্তু এটা কি আমাদের এটা কবুল হচ্ছে না। যেমন নাকি আমরা মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করি বা অনুকরণ করি, যেগুলি আমাদেরকে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেগুলি আমাদেরকে আদেশ দিয়েছেন এগুলি আমরা আমল করার চেষ্টা করি। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন যা বলেন নাই, শুধু দেখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সেটাই করার জন্য
সুবহানাল্লাহ
চেষ্টা করেছেন। যেমন একটি চমৎকার ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, কিছু সাহাবায়ে কেরামও ছিল সাথে, তো হঠাৎ করে গাছের মধ্যে হুজুর সাল্লাল্লাহু সাল্লামের পাগড়ি শরীফ লেগে গেল, পাগড়ি লেগে একটু খুলে গেল। তো অনেকদিন পর আবার সেই রাস্তা দিয়ে যে সাহাবায়ে কেরাম ছিলেন এখান থেকে একজন ছিলেন, উনি ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন, এসে দেখতেছেন যেই গাছের মধ্যে আমার রাসূলুল্লাহ পাকের পাগড়ি শরীফটা লেগেছিল ওইটা একটু বড় হয়ে গেছে,
বড় হয়ে গেছে,
উপরের দিকে উঠে গেছে। তখন উনি কি করলেন, রাসূলুল্লাহ পাকের সেই অনুসরণটাকে মনে করে তিনি নিজের পাগড়ি শরীফ নিজেই
খুলে এরপরে সেখানে লাগিয়ে
গাছের মধ্যে লাগিয়ে দিলেন।
আল্লাহ আল্লাহ,
জিজ্ঞাসা করলো এটা কেন করলে, যে এই গাছের মধ্যে আমার রাসূলুল্লাহ পাকের পাগড়ি শরীফ লেগেছিল তো ওইটার অনুসরণ আমি করলাম,
সুবহানাল্লাহ,
কিন্তু যদিও এটা করার কথা না, না করলে কোনো কি এটা কোনো একটা আমল ছিল না, কিন্তু আনুগত্যের খাতিরে
ভালোবাসার এক নিদর্শন,
ভালোবাসার কি নিদর্শন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করছেন। তো এভাবে আরও রয়েছে, এক সাহাবী এক জায়গার মধ্যে এখানে হাঁটতেছেন, আলে তো সামনের দিকে যাচ্ছেন আবার পেছনের দিকে আসতেছে আবার যাচ্ছেন, কয়েকবার করলেন, জিজ্ঞাসা করলো কেন করলেন, এই জায়গার মধ্যে আমার নবীও কোন কারণে জানি না কোনো কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে গিয়েছিলেন আবার
কয়েকবার এখানে আসা যাওয়ার
আসা যাওয়া করেছিলেন, সেটাকে আমি অনুসরণ করছি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা তো রাসূলুল্লাহ পাকের উম্মতে রয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অবশ্যই আমাদেরকে করতে হবে। আমরা যেটা বলেছেন
জি
সেটাও আমরা করতে পারি না অলসতার কারণে, গাফলতের কারণে, শয়তানের দুকার কারণে, কিন্তু সাহাবায়ে কেরাম কি করেছেন, যেটা বলেন নাই শুধু দেখেছেন সেটাকেও অনুসরণ করার চেষ্টা করেছেন। যেমন সাওমে বেসাল রয়েছেন,
জি জি,
সাহরি ইফতার সারা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারাও রাখছেন, যখন দুর্বল হয়ে গেলেন, কি তোমরা দুর্বল হয়ে গেছো হুজুর, আমরা তো রোজা রেখেছি,
আপনাকে অনুসরণ করছি,
আপনাকে অনুসরণ করছি, তো কেন? যে আপনাকে দেখে আমরা ভালোবাসার খাতিরে রোজা রেখেছি। আরে তোমরা কি আর আমার মতো, আমাকে তো আল্লাহ তাআলা সাহরি করান, ইফতারই করান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো যদিও সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি নয়, অনুসরণীয় নয়, কিন্তু সাহাবায়ে কেরাম
মহব্বতে করেন,
মহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করেছেন। এভাবে বলতে গেলে অনুগতের অনেক ব্যাপার রয়েছে।
আনুগত্য শব্দটা তো কখন আসে, আমরা নিজের সন্তানের ব্যাপারে ইমরান ভাই মানুষকে বলি যে আমার সন্তান আমার আনুগত্য না, যখনই সন্তান বিগড়ে যায়, ভুল পথে চলে যায়, মা বাবাকে ছেড়ে দূরে চলে যায়, তখন মা বাবা কি বলে, আমার সন্তান আমার আনুগত্যের বাহিরে চলে গেছে। কেন বলি এটা, সন্তান কথা মানছে না, কথা শুনছে না। ঠিক এটাই যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখি, উম্মতি যখন আমার নবীর পথকে ছেড়ে ভুল পথে চলে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়তের হুকুম দিয়েছে সেই শরীয়তের হুকুমকে অমান্য করে ভুল পথে চলে যায়, তখনই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কি আমার উম্মতি আমার আনুগত্য ছেড়ে দিয়েছে। তো এই আনুগত্যটা কতটুকু করব, কিভাবে করব, এটা আমাদেরকে ইসলাম থেকে জানতে হবে, শরীয়ত থেকে আমাকে জানতে হবে। আরও কিছু কথা ইমরান ভাই থেকে শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ মিরাজ ভাইয়ের কাছে আসবো।
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে যে আল্লাহ পাকের যে আনুগত্য নির্দেশ,
জি
আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এতটুকু বলতে পারতেন, আতিউল্লাহ ও রাসূলুহু, যে শব্দটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে কি করা হলো, অ্যাড করা হলো। তাই মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুব সুন্দরভাবে এটাকে বুঝিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইত্তেবার সাথে রসুলের যে ইত্তেবা,
জি
কোরআন করিমের একে আয়াত প্রথম শব্দ আল্লাহ তাআলার আনুগত্য মানে আল্লাহর নির্দেশ পালন করো, অতপর হচ্ছে কি রসুলের
রসুলের
নির্দেশ, অতপর আল্লাহ তাআলা বলে যদি তোমরা ইমানদার হো, কি হোক ইমানদার। তো মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আল্লাহ তাআলার এবং রসুলের ইত্তেবার মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলার ইত্তেবা হচ্ছে শুধু একটাই, আল্লাহর হুকুম পালন
পালন করা।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার আর হুকুম পালন করার পদ্ধতি তিনি বলেন যে তিন ধরনের। একটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো,
জি
যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছে ওই আমলের ইত্তেবা করা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা হুকুম করেছেন ওই হুকুমের ইত্তেবা করা। তৃতীয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে কোনো কাজ করতে দেখেছেন, দেখে নিষেধ করেন নাই, ওই কাজগুলোও আমাদের জন্য ইত্তেবা।
আচ্ছা,
মানে এটা আল্লাহর হাবিব এই কাজের উপর সম্মতি। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যেমন আমরা পায়জামা পরি, কি পরি
পায়জামা,
যে পুরুষ যারা আমরা যারা পাঞ্জাবের সাথে পায়জামা পরে, কেউ লুঙ্গি পরে কেউ পায়জামা পরে, তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাই হায়াতে জিন্দিগির মধ্যে পায়জামা পড়েছে এমন কোনো আলোচনা তেমন পাওয়া যায় না,
কিন্তু প্রায় করেছেন এইটার পাওয়া যায়।
কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছে,
জি এটা দেখে মুস্কি হেসেছেন।
এখন যে এটাও ইত্তেবা, কেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটার উপর কি ছিল, সম্মতি
ছিল।
তো এখানে দেখেন যে আল্লাহর হাবিব মূলত যে যদি ইত্তেবাটা কিন্তু মূলত হবে রসুলের, কার হবে, আর রসুলের ইত্তেবা হলে ওটা আল্লাহ তাআলার কি হয়ে যাবে,
যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো
সে মূলত
আল্লাহর
অনুসরণ। এখন সাহাবা ইকরামের আমাদের মাওলানা নিজাম সাহেব উনি যে উদাহরণ দিলেন সাহাবা ইকরামের, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল,
জি
সবচাইতে, মানে এটা তো শিখতে হবে,
জি জি,
যে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য আল্লাহ তাআলা বলেছে তো আমি কীভাবে করব, মানে এখন এইটা এই জিনিসটাকে ফলো করার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, ইনশাআল্লাহ আমরা অনেক সাহাবা ইকরামের আলোচনা আমরা জানতে পারবো। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ওই ঘটনার দিকে যাব,
জি
যে সিদ্দিক আকবর রদি আল্লাহ তাআলা আনহু, তিনি হচ্ছে আশিক আকবর। আমার নবীর সাহাবাদের মধ্যে সবচাইতে কি,
উম্মতের মধ্যে সবচাইতে বড় আশিক, আশিক আকবর,
আশিক আকবর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম ছিল, আদেশ করলেন, আর উনি আদেশটাকে কীভাবে পালন করলেন, বললেন যে আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব রাতের বেলা।
আহা সুবহানাল্লাহ।
আচ্ছা কোন মাসে, কত তারিখে, ঠিক আছে রাতের কি
কোন অংশে,
কোন অংশে, এটা আলোচনাতে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন পরে, বিভিন্ন রওয়ায়েত রয়েছে মতান্তরে মাসের ব্যাপারে, কিন্তু অনেকদিন, দুই চার পাঁচ দিন, এক মাস না, এর চাইতে বেশি দিন পরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হিজরতে বের হলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়ের দরজায় যে সময়, যে টাইমে হাজির হলেন, এটা ছিল রাতের ওই সময় যে সময় সব কিছু চুপ হয়ে যায়। রাতের একটা সময় দেখবেন আপনার
নিস্তব্ধ
হয়ে যায়, গ্রামের মধ্যে আপনি দেখবেন অনেক সময় ওই সময় হাতে একটু একটু ভয় ভয় লাগে, মানে কোনো আওয়াজ নেই, এমন একটা সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গড়ের দরজায় গেলেন, নক করলেন, একবার বললেন, কয়বার, দুইবার, তিনবার, নয়, অনেকে অনেকের অনেকবার ডাকতে হয় তারপরে ওঠে না ঘুম থেকে, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কেমন আশিক ছিল, শুধু একবার আবু বকর বলে একবার ডাকলেন, সাথে সাথে দরজা খুলে গেল।
আচ্ছা ওই ডাকটা কেমন ছিল ইমরান ভাই? শত্রু বাহিনী অপেক্ষায় আছে যে আমার নবী কোন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে আসবে। এরা এক তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চতুর্দিকে ছিল এবং দূরেও কিছু শত্রু বাহিনী দাঁড়িয়েছিল, ওই অবস্থায় আমার নবীকে জোরে ডাক দিয়েছেন, আবু বকর আমি এসেছি, এভাবেও তো না,
খুব
ওই আওয়াজটাও ছিল খুবই আস্তে,
একবার
একবার
ডাক দিলেন, দরজা খুলে গেল।
সুবহানাল্লাহ।
প্রশ্ন করলেন যে মানে এ দরজা খোলার চেয়ে মানে যে অবস্থাটা, মানে এভাবে দরজা খুলে যাওয়া একবার
সাথে
সাথে সাথে একবার বলাতে, এটা অবশ্য প্রশ্ন করার মতো।
জি,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি যখন প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই,
এক ডাকেই তুমি দরজা খুলেছ,
সিদ্দিক আকবর কি জবাব দিলেন, জিয়া রাসূলুল্লাহ,
আল্লাহ
যেদিন থেকে আপনি আমাকে বললেন আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব রাতের বেলা, ওই দিন থেকে আমি আমার এই পিঠকে আমি বিছানার সাথে লাগাই। দেখেন এই যে এই হুকুম
যেটি বাণীর অনুগত,
হ্যাঁ এই যে মানে কোন লেভেলের আনুগত্য বলে এটাকে, কোন লেভেলের আনুগত্য, আল্লাহ তাআলার পানা। আজকে তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজারো বাণী আমাদের জন্য, আমাদের করার কি হচ্ছে না, সৌভাগ্য হচ্ছে না, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কেন বললেন যে আমার সাহাবাদেরকে তোমরা অনুসরণ করো, সাহাবাদেরকে তোমরা মান্য করো, সাহাবাদের ব্যাপার হুজুর ইসলাম আরো কার সাথে কেন তুলনা করলেন? সাহাবা একরাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহকে পেতে হলে রসুলকে মানতে হবে, আর রসুলকে মানার পদ্ধতিও চেয়েভাবে।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাহাবা একরামের উদাহরণ তো পৃথিবীর জমিনে, যেটা ইমরান ভাই বললেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল যদি কাউকে দেখতে হয় তবে আমরা সাহাবা একরামকে অনুসরণ করি, আর সাহাবা একরামকে অনুসরণ করলেই আল্লাহর নবী এটাও বলেছেন তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কীভাবে অনুসরণ করেছেন আমার নবীকে, নিজাম ভাইও বললেন, ইমরান ভাইও বললেন, এমন ছিল আমার নবীর আনুগত্য তাদের মাঝে বিদ্যমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কি হে আবু বকর তুমি রাতে ঘুমাবে না, জানি না কোন রাতে আমি চলে যাই তোমাকে নিয়ে, এটা বলেনি, আমার নবী শুধু বলছে আমি তোমাকে নিয়ে হিজরত করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কেমন আনুগত্যের প্রকাশ সেখানে ঘটালেন।
সাথে একটা আল্লাহু আকবার এটা অ্যাড করে দেব যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চতুর্থ নম্বর খলিফা সাহাবি আপন জামাতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যখন আল্লাহর হাবিব চলে যাচ্ছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানে শত্রু বাহিনী কিন্তু কোথায়,
চতুর্দিকে আছে,
থাকার জন্য হুকুমকার
আল্লাহ বলে
আল্লাহ, দেখেন জানার তো একটা মায়া আছে,
নিশ্চিত
মানে একবার নিশ্চিত
শহীদ হতে হবে, আজকে
শহীদ হতে হবে,
এটা যে
আল্লাহ নবীকে না পেলে তো আমাকে শহীদ করবে, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে।
অতএব এই যে একেবারে মানে হুকুম যে নিজের মানে যেখানে হুসাইন ইসলাম ফরমানে যে তোমাদের জানার চাইতে বেশি
আমাকে ভালোবাসতে
ভালোবাসো, এটার প্রমাণ ছিল সাহাবা ইকরাম, সেটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখান নাই,
জি জি
দেখিয়েছেন পুরা, ওখানে যান শেষ নবীর হুকুমের উপর কি
লাম্বাই,
ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে ওই ঘটনা যে নামাজ আসরের নামাজ, আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আফজালিয়তের দিক থেকে ওলামা ইকরাম বেশি বলেন যে আসরের নামাজ,
আসরের নামাজ
ওই নামাজ চলে যাচ্ছে, ওই নামাজ চলে যাচ্ছে, কিন্তু মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি হুজুর ইসলামকে কি করতেছেন
ঘুম থেকে উঠালেন না,
উঠালেন না, আচ্ছা সূর্য ডুবে গেছে, এই যে দেখেন এটা তো লম্বা হিস্ট্রিটা সবাই জানে,
জি জি,
অতঃপর হুজুর ইসলাম আবার কি করলেন হুকুম করলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা দেখেই আমার নবী বুঝে গেলেন টেনশনে আছে, আল্লাহু আকবার,
এই যে দেখেন যে সূর্য আবার ডুমন্ত সূর্য আবার কি হলো আসর হলো, যে আলী রাদিয়াল্লাহু তাআলা যদি এই দুইটা ঘটনা যে হিজরতের রাতে হুজুর ইসলাম বের হয়ে যাচ্ছে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই রুমের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু নিজের জানের চেয়েও যে বেশি যে গুরুত্ব দিয়ে হুজুর ইসলামের যে ইত্তেবা করলেন, এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
যে আরাম ফরমাচ্ছিলেন
আরাম ফরমাচ্ছিলেন, তো এইভাবে
আল্লাহ
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের সাদাকায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে নবী পাকের ইত্তেবা করার সে মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুন,
আমিন আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করুক, শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথাগুলো, কেননা কালকে আমাদের ময়দানে সাফাত করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আর ওই নবীর যদি আনুগত্যশীল না হই তবে সাফাত কীভাবে আমাদের নসিব হবে। মিরাজ ভাই থেকেও কিছু কথা শুনি, এরপর জুনায়েদের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা
আলহামদুলিল্লাহ। আমরা বিজ্ঞ মুবাল্লিগ থেকে খুব চমৎকার বিষয়গুলো শুনছিলাম যে আসলে আনুগত্যের যে ধরনগুলো আমাদের ইমরান ভাই বলল, সাহাবা ইকরাম আলাইহিমুদ্দুয়ানিদের যদি মুবারক জীবনী আমরা দেখি, আমরা অনেক সময় আনুগত্যের বিষয় আমরাও ইত্তেবা করার চেষ্টা করি বা আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করি, যখন আমাদের সম্পদের দিক থেকে চলে আসে তখন অনেক সময় আমরা আনুগত্য থেকে দূরে সরে যাই, আলহামদুলিল্লাহ এরকম অনেক সময় মাযাল্লা মানুষের মধ্যে এই বিষয় দেখা যায়। আর সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান তাদের মধ্যে আল্লাহ আকবার মালের দিক থেকে হোক বা সকল দিক থেকে আনুগত্য কেমন ছিল, যা
আগে ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সুবহানাল্লাহ, কেন আপনার কিতাবের মধ্যে যা মিশকাত শরীফের মধ্যে এভাবে বর্ণনা করা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতের মধ্যে আপনার সন্নির আংটি পরিধান অবস্থায় দেখল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাত থেকে আংটি নিয়ে তা ফেলে দিল আর এভাবে ইরশাদ করলেন যে তোমাদের মাঝে কেউ এটা পছন্দ করে যে তার হাতের মধ্যে আপনার আগুলের যে কয়লা এগুলো থাকুক, অতপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করে ওইখান থেকে চলে গেলেন, অতপর লোকজনরা বলল যে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাশরিফ নিয়ে অন্যদিকে চলে গিয়ে তুমি কী করো, এটাকে কুড়িয়ে নাও, তুমি এটা বিক্রি করে এটার দ্বারা তুমি উপকার গ্রহণ করতে পারবে। তখন সে বলল আল্লাহু আকবার, যে আমি এটা কখনো করবো না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছে আমি এটা কখনো কুড়াবো না, সে ওইখান থেকে চলে গেল, আল্লাহু আকবার। তো তাদের মুবারক জীবনের মধ্যে যে আপনার আনুগত্যের এক মহান, এক তো যে মালিক কুরবানি যেটা আল্লাহর রাসূল অপছন্দ করেছে, তো নিজের জীবন থেকে কি চাইলে এটা যাই ছিল চাইলে কি সেটা করতে পারতো, কিন্তু রাসূলের ইত্তেবা প্রতিটা মুহূর্তে কিতাবের মধ্যে এও বর্ণনা করা হয় সহিহ বুখারী যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলাম, একজন দর্জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন, তো আমিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতে সামিল হয়ে গেলাম, উপস্থিত হলাম, আমি দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিকট ওই দর্জি যখন খাবার পেশ করলো এর মধ্যে লাউ শরীফ ছিল, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার থেকে লাউ শরীফগুলো বেছে বেছে কি আহার করতে লাগলেন, তো আমি এরপর থেকে আমি এটা নিজের জীবনে কী করে নিলাম, যে আমিও এই লাউকে পছন্দ করে নিলাম, আর আমার খাবারের মধ্যে সবচেয়েতে উত্তম খাবার হয়ে গেল কি লাউ শরীফ। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের প্রতিটা মুহূর্ত এর আদর্শগুলো নিজেদের জীবনে তারা বাস্তবায়ন করত।
তারা কেমন আনুগত্যশীল ছিলেন যে যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আদেশ চলে আসতো, সেখানে অর্থ সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি সন্তান সন্ততি কোনো কিছুর পরোয়া নেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আনুগত্য তার করতে হবে, সব কিছু এখানে কোরবান দিয়ে দিতেন তারা। আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, যেটা মিরাজ ভাই বোঝাতে চেয়েছেন যে আমাদের মধ্যে কি হয়, ইশকে রসুল আমাদের মধ্যে আছে। যখন আর্থিক কোনো একটা কাজ চলে আসে, যেমন আর্থিকভাবে কোনো একটা দেখা যায় সম্মুখীন হয়ে যায় আমরা, তখন ইশকে রসুল এক সাইড হয়ে যায় আমাদের, তখন ওই আর্থিক চিন্তাটাই আমাদের মধ্যে আগে চলে আসে। যেমন উদাহরণস্বরূপ, যদি কারো চাকরি হচ্ছে না, কোনো কোম্পানিতে ভালো চাকরিতে যাবে সে, কিন্তু কোম্পানি থেকে বলছে যে দাড়ি না রাখার ব্যাপারে, তখন সে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর অপরদিকে দেখা যায় তার দুনিয়া, তখন সে দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, তখন এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সে এড়িয়ে চলার চেষ্টা করে। মুফতি দাওয়াত ইসলামী কী বলে ব্যাপারে, যেখানে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের এভাবে করে অপমান করা হয়, সেখানে চাকরি না নেওয়ার কথা বলা হয়েছে, তাই না? আর আমরা এখানে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে আমরা সেখানে কোরবান করে দিই আল্লাহ তাআলার পানা। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভাবতে পারেন যে দুনিয়া আপনি অর্জন করবেন, যদি দুনিয়াও না পান আর আমার নবীও নারাজ হয়ে গেল তখন কি করবেন? দুনিয়া না পান মানে আপনি চাকরিতে জয়েন করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নেই এর মধ্যে, সুন্নতের অনুসরণ নেই এর মধ্যে, যে সুন্নতের উপরে আপনি আমল করছেন সেটাও আপনাকে বাদ দিতে হলো, সেটাও আপনাকে ছেড়ে দিতে হলো, আর এক মাস পরে যদি আপনার চাকরি চলে যায় যে কোনো কারণে, তার মানে আপনার দুনিয়াও গেল আর আমার নবীও নারাজ হয়ে গেল। এমন কাজ আমাদের না করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যেই থাকার তৌফিক দিক। জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, যেহেতু রবিউল আউয়ালের প্রোগ্রাম, আমাদেরকে একটি কালাম শোনান, এরপর দর্শকের কলের দিকেও যাব ইনশাআল্লাহ তাবারাকা তাআলা। জি,
ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা, ওয়েলকাম 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 মুস্তাফা, ওয়েলকাম 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 মুস্তাফা, ওয়েলকাম এসেছেন হুজুর জগত নূর নূর, এসেছেন হুজুর জগত নূর নূর, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা, ওয়েলকাম 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 মুস্তাফা, ওয়েলকাম মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, শত মারহাবা সাল্লি আলা খুশ আমদে, মারহাবা শত মারহাবা সাল্লি আলা খুশ আমদে, এসেছে নূরে খুদা সাল্লি আলা খুশ আমদে, ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা, ওয়েলকাম 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 মুস্তাফা, ওয়েলকাম এসেছেন হুজুর জগত নূর নূর, এসেছেন হুজুর জগত নূর নূর, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মিলাদে মুস্তাফা, মারহাবা শত মারহাবা, মিলাদে মুস্তাফা, মারহাবা শত মারহাবা, রিফাতে মুস্তাফা, মারহাবা শত মারহাবা, দৌলতে মুস্তাফা, মারহাবা শত মারহাবা, হিকমতে মুস্তাফা, মারহাবা শত মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা, ওয়েলকাম 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 মুস্তাফা, ওয়েলকাম এসেছেন হুজুর জগত নূর নূর, এসেছেন হুজুর জগত নূর নূর, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা, ওয়েলকাম 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 মুস্তাফা, ওয়েলকাম। হাবিবে কিবরিয়া সুনলে আলা খুশ আমদেদ হে হাবিবে কিবরিয়া সুনলে আলা খুশ আমদেদ তাজদারে আমবিয়া সুনলে আলা খুশ আমদেদ ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম কেন আচারিদকে পড়লো সারা কেন আচারিদকে পড়েছে সারা মারহাবার কেন আচারিদকে পড়েছে সারা মারহাবার ছোট বড় সবার মুখে সললে আলা খুশ আমদেদ ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম এসেছেন হুজুর জগত নূর নূর এসেছেন হুজুর জগত নূর নূর মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মিলাদে মুস্তাফা মারহাবা শত মারহাবা মিলাদে মুস্তাফা মিলাদে মুস্তাফা মারহাবা শত মারহাবা রিফাতে মুস্তাফা মারহাবা শত মারহাবা দৌলতে মুস্তাফা মারহাবা শত মারহাবা হিকমতে মুস্তাফা মারহাবা শত মারহাবা ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম এসেছেন হুজুর জগত নূর নূর এসেছেন হুজুর জগত নূর নূর মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম এসেছেন হুজুর জগত নূর নূর এসেছেন হুজুর জগত নূর নূর মারহাবা শত মারহাবা সাল্লি আলা খুশ আমদেদ মারহাবা শত মারহাবা সাল্লি আলা খুশ আমদেদ এসেছেন নূরে খোদা এসেছেন নূরে খোদা সাল্লি আলা খুশ আমদেদ ওয়েলকাম ওয়েলকাম মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম 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 মুস্তাফা ওয়েলকাম
সুবহানাল্লাহ চমৎকার কালাম শুনছিলাম জুনায়েদ বেক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা কবুল করেন এক দর্শকের কিছু কল রয়েছে কলের দিকে যাবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা এরপরে আবারো ফিরবো আলোচনা ইনশাআল্লাহ জি কল শুনিয়ে দিন
আমার নাম সিদ্দিকুর রহমান নাটোর জেলা সিংহাখানা আমি একটি গজল শুনতে চাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা
আহা সুবহানাল্লাহ নাটোর থেকে কল করছেন সিদ্দিক ভাই সাথেই থাকুন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাকে আর এভাবে মাদানী চ্যানেলের সাথে থাকবেন নেকির দাওয়াতের উদ্দেশ্যে অপরকেও মাদানী চ্যানেল দেখতে বলবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা পরবর্তী কল দেন
আমি বলছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি জেলা লঙ্গদু থানা থেকে আমার নাম আনোয়ার হোসেন আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রতিদিন আটটা থেকে দেখি একদম শেষ পর্যন্ত এখন আপনাদের আলোচনা শুনতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা প্রতিদিন অনেকে বসে বসে দেখি টিভিতে আমার দোকান আছে দোকানে বসে বসে দেখি আলোচনা গুলো অনেক ভালো লাগে
মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন আশা রাখি এভাবে সবসময় মাদানী চ্যানেল দেখলে নিজের মধ্যে পরিবর্তনটা নিজেই লক্ষ্য করবেন এর পাশাপাশি আমল ইবাদতের প্রতি ধাবিত হওয়া মাদানী কাফেলায় সফর করার ব্যাপারেও অনুরোধ করছি আপনাকে যদি সম্ভব হয় মাদানী কাফেলায় প্রতি মাসে তিন দিনের জন্য সফর করুন ইনশাআল্লাহ তাআলা এর বরকত আপনি আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা পরবর্তী কল দেন
আমি বরিশাল পিরোজপুর জেলা থেকে বলছি আমি মোহাম্মদ নাজিম খান আমি একটি গজল শুনতে চাই নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন
আল্লাহ তাআলা কবুল করে নিক পিরোজপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন শোনাবো আপনাকেও আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে পিরোজপুর থেকেও নূর নবী এসেছে এই কালামের অনুরোধ আপনারা শুনতে চাচ্ছেন এটা বলতে হবে মাদানী চ্যানেলের অনেক বড় এক অবদান যদি আমি বলি তাও ভুল হবে না, কেননা আমরা সবাই জানি এ বিষয়টা যে পিরোজপুরের এলাকা থেকে নূরনবী এসেছে কালাম শুনতে চাচ্ছেন দর্শক, এটা সত্যি খুশি খুশির একটা কথা। জানি না পৃথিবীর কোন কোন অঞ্চলে কোন কোন এলাকায় কোন কোন দেশে এই মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাবারক ও তাআলা এমন দয়া করেছেন কি পুরো ঘর নূর নবীর আগমনে খুশি উদযাপন করছে, পুরো ফ্যামিলি পুরো এলাকার মানুষ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা ওই দিন বাকি নেই যে প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদুন্নবীর উদযাপন করবে মানুষ ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। পরবর্তী কল দেন।
নওগাঁ জেলা নেই আমার তো থানা, আমরা পরিবার থেকে সবাই মাদানী চ্যানেল দেখি, আমাদেরকে খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন হুজুর, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি।
আল্লাহ তাআলা কবুল করেন, এক দোয়া করি সবসময় মাদানী চ্যানেল দেখেন, সাথে থাকেন, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন।
আমি বলছি রংপুর থেকে অনমুর ফারুক, আমি একটি কালাম শুনতে চাই, অতি শীতল হওয়া মদিনায়।
মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সুরেশ দাসর, আমি মাদানী চ্যানেল দেখছি, আমার ছেলে আমার পরিবার সবাই দেখে, আসলে কথাগুলো আসলে খুব ভালো লাগে, আমি দেখছি এখন, আশা করি আর জীবন যতদিন থাকবেন আসলে চ্যানেলটা যতদিন ততদিন চলুক।
আল্লাহ আল্লাহ কবুল করে নিক, আপনাকেও কবুল করুক, আমাদেরকেও কবুল করুক, এভাবে করেই মাদানী চ্যানেল দেখতে থাকবেন সবসময় আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, শেখার আছে, মাদানী চ্যানেল প্রতিদিন আমাদেরকে নতুন কিছু শেখায়, মাদানী চ্যানেল প্রতিদিন আমাদেরকে নতুন কিছু শিক্ষা দেয়, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। অনুরোধের কালামগুলো জুনায়েদ ভাই নোট করছেন, একটু পরে শুনবো, তার থেকে আসবো নিজাম ভাইয়ের কাছে। নিজাম ভাই যে আলোচনা করছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিয়ে, আরও কিছু মাদানী ফুল।
জি, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ রয়েছে।
জি,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, ক্বিলা ওয়ামান আবা, ক্বালা মান আতাআনি দাখাল আল জান্নাতা, ওয়ামান আসানি ফাকাদ আবা। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবি রাবি তিনি থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতি। তো চমৎকার কথা, সব উম্মত জান্নাতি, ইল্লা ব্যতীত মান আবা, যে অস্বীকার করলো, যারা অস্বীকার করলো তারা সারা। প্রথমে সুসংবাদ দিলেন যে আমার সকল উম্মত জান্নাতি,
পরে
বললেন যে ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করলো তারা ব্যতীত। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, কিলা ওয়ামান আবা, অস্বীকার কারা করে ইয়া রাসূলুল্লাহ, যে অস্বীকার
কারাকারী
কারা? তখন নবীজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখাল আল জান্নাহ, যারা আমি রাসূলকে অনুসরণ করবে, অনুসরণ করলো তারাই জান্নাতি। এবং ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা অস্বীকার করলো, আমার অনুগত করলো না, তারাই অস্বীকারী। তাহলে এখানেও বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতকে জান্নাতি বলেছেন যারা অনুগত
করবে,
যারা রাসূল পাকের আদর্শ অনুযায়ী চলবে বা চলার চেষ্টা করবে। এখানে একটা বলা বাহুল্য, সবাই কিন্তু আমরা সব আমল করতে পারি না, কিন্তু এরকম বলা হয়েছে যে যারা নফসের বিরোধিতা করবে,
জি,
অর্থাৎ খারাপ কাজ থেকে চেষ্টা করবে বেঁচে থাকার জন্য, তারাই কিন্তু হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারাই ইমানদার। আর যারা কোনো চেষ্টাই করবে না,
চেষ্টাই করবে না,
যে মানে কোনো ফিলিংসে আসবে না যে ভালো কাজ করার জন্য, তারা কিন্তু গুমরাহের মধ্যে থাকবে। তো সবাই তো আর সব আমল করতে পারে না, যদি আমরা চেষ্টা করি রাসূল পাকের আদর্শকে আনুগত করার জন্য, অবশ্যই আমরা একদিন সফলকাম হব। কেননা আর আনুগত্যের যে ব্যাপারটা, কিভাবে আনুগত করব, আমার ইমরান ভাই বলছিলেন যে বাণীর আনুগত, কর্মের আনুগত, আমলের আনুগত। তো আমলের ব্যাপারে তো এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে
ভালোবাসে,
আর আমি নবীকে ভালোবাসার মানে হচ্ছে সে আমার সাথে জান্নাতে।
সুবহানাল্লাহ,
যে কানা শব্দটা এখানে আছে, কানা মাইয়া ফিল জান্নাহ, কানা জান্নাতি হবে এরকম না, কানা জান্নাতি সে হয়ে গেছে অলরেডি।
আল্লাহ আল্লাহ,
যারা আমাকে ভালোবাসছেন, আমার সুন্নতকে ভালোবাসছেন, যারা জান্নাতি হয়ে গেছেন।
সুবহানাল্লাহ।
এখন আমরা যে আমলের ব্যাপারটাও, রাসূলুল্লাহ কিভাবে,
জি জি জি,
চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, খাওয়া দাওয়া খেয়েছেন, মানে সব সকল কর্মে যদি আমরা সুন্নত অনুযায়ী
করতে পারি, এটা আমরা অনুসরণ করতে পারি এবং আনুগত্য করতে পারি, তবে ইনশাআল্লাহ তাবারাকা তাআলা মুক্তির পথ আমরা পাবো এবং নাজাতের পথ আমরা পাবো। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনুসরণের কথা বলছেন, আর এজন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে তো সামনে দেখেছেন, সাহাবা ইকরাম আমার নবীর জন্য কী করতে চান আর কী করতে পারছেন। হিজরতের রাতের কথাই সাহাবা সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানে দিশেহারা হয়ে গেছেন, কখনো নবীর ডানে, কখনো নবীর বামে, কখনো সামনে, কখনো পিছনে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল দৃশ্য নিজ চোখে দেখেছেন, আর এজন্য উম্মতকে বলেছেন আমার সাহাবা ইকরামকে অনুসরণ করো, আনুগত্যর দিক থেকেও অনুসরণ করো, তবেই তোমরা হেদায়তের পথ পেয়ে যাবে। আর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান কেমন আনুগত্যশীল ছিল সেটা তো আমরা কিতাব যখন অধ্যয়ন করি, হাদিসে মোবারকা যখন পড়ি অধ্যয়ন করি, তখন দেখি সাহাবা ইকরাম কেমন আনুগত্যশীল ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবিকে বললেন তুমি অমুক শহরে চলে যাও, আর পিছনে ফিরে তাকাননি। নবীর ভালোবাসা এমন তাদের অন্তরে ছিল, সাহাবা ইকরাম বলেন না খেয়েও যদি নবীর দরবারে পড়ে থাকতাম তাও আত্মতৃপ্তি পেতাম। ওই অবস্থায় নবী যখন বললেন যে যাও তুমি দিনের কাজের জন্য অমুক শহরে চলে যেতেন।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের স্বার্থে যখন যুদ্ধের ঘোষণা করেন,
জি,
তো ওই সকল সাহাবি রসুলের সন্তান এসে হাজির,
আল্লাহ
রসুল্লাহ আমরা যাব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বয়সের কারণে কি নিষেধ করেন? দেখেন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হুকুম জারি করা হলো, আজকে তো আমি বালিক, আমি নবীর হুকুম মানতে রাজি না, বালিক হওয়ার সাথে সাথে শরীয়তের হুকুম আমার উপর কী হয়ে গেল, নাফিস হয়ে গেল। জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আদেশ করেছেন,
জি,
ইবাদতের ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, কিন্তু ওই সকল সাহাবি রসুলের অসংখ্য যুদ্ধের ঘটনা পাওয়া যায়, যখন আসলো, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কী করে দিচ্ছে যে তোমাদের জন্য অনুমতি নাই
নাই।
তার এই জিনিসটা বোঝানো যে সাহাবা একরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সময়ে যারা ছিল, যে তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে মানার মানে মানার যে ইয়াটা ছিল, আগ্রহটা প্রবল ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় না, মানে নিজেকে যে তোমরা আমাকে ফলো করো, আমাকে মান্য করো, এ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি হাদিসে মোবারকে দেখা যায়, যেটা আমাদের মাওলানা সাহেব একটা হাদিসে মোবারকা শুনালেন, এভাবে বুখারি শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবুদাউদ শরীফ বলেন, সিয়াসিত্তার বাহিরও অসংখ্য মানে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ঘটনার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার আনুগত্যর সাথে সাথে যে রসুলের যে আনুগত্যটা এটাকে বোঝাতে এমন কিছু ঘটনা আছে। এক সাহাবি রসুলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করলেন, এই ঘটনা কিন্তু খুব শিক্ষা একজন ইমানদারের জন্য।
আল্লাহ,
আমাদের চ্যানেল দর্শক শ্রোতা দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আনুগত্য এটা কতটুকু, মানে এটা কতটুকু অপরিহার্য উম্মতের জন্য, তাকে তালাশ করলেন, সে অনেক পরে আসছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো তোমাকে তালাশ করছিলাম, বলে হুজুর আমি নামাজে ছিলাম। আমি কোথায় ছিলাম?
আল্লাহ,
আমি নামাজে ছিলাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি কি আল্লাহ পাকের এই বাণী তুমি কি শুনো নাই? কোরআন আয়াতের কথা স্মরণ করে দিলেন যে রসুলের হুকুম মানলো, সে আল্লাহর হুকুম মানলো।
আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকে
ডাকে তখন ডাকে কি দাও?
সাড়া দাও,
সাড়া দাও। তাই দেখেন এখানে কি বোঝানো হচ্ছে, যে আমি যে সাহাবি রসুল বলে হুজুর আমি নামাজে ছিলাম, আমি কিসের কোথায় ছিলাম?
নামাজে ছিলাম।
তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারতো হ্যাঁ ঠিক আছে ভালো কাজে ছিলাম, না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে তরবিয়ত দিচ্ছে,
জি,
যে তোমার যে যখন তোমাকে আল্লাহ
তাআলা আমার ডাকে সাড়া দেওয়া,
সাড়া দেওয়া,
আল্লাহ আল্লাহ,
তোমার দায়িত্ব ছিল কোথায় দেওয়া, এখানে সাড়া দেওয়া। আরেকজন সাহাবি রসুলের,
ইমরান ভাই এখানে একটু অ্যাড করব যে আল্লাহ এবং রসুলের পাকের ডাকে যখন ডাকে তখন সাড়া দেওয়ার জন্য বলছে, যদি ওই সাহাবি রসুল পাক সাল্লাহ সাল্লামের জন্য নামাজ ছেড়ে চলে আসতো, রসুল পাক সাল্লাহ সাল্লামের কাজকর্ম শেষ হলে আবার গিয়ে যদি নামাজের দ্বারা, তো সে নামাজেই থাকতো।
আল্লাহ 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 আল্লাহ, এই ঘটনা থেকে নামাজ ছেড়ে আসতো, ওখানে গিয়ে আবার নামাজ ধরতে পারতো।
এটা রসুল পাক রাহমাতুল্লাহ, এটা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সাথে ঘটছে।
জি জি,
এক সাহাবীর যেটা আমাদের নিজাম ভাই বললেন, এ সাহাবী রসুলের সাথে এমনই ঘটলো, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করছে,
মানে তাকে সন্ধান করলো, ডাকলো, সে চলে আসছে। চলে আসার পরে কাজ কমপ্লিট হলো। তো কমপ্লিট হওয়ার পরে বলতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজে ছিলাম। আমি কোথায় ছিলাম?
নামাজে ছিলাম।
তো বলছে, তুমি নামাজ যেখান থেকে তুমি শেষ করেছো সেখানে গিয়ে শুরু করো, তুমি এতক্ষণ নামাজে ছিলে।
আল্লাহ 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 আল্লাহ,
দেখেন
সুবহানাল্লাহ।
যে সাহাবা ইকরাম আল্লাহু আকবর, যে অবশ্যই নামাজ আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়ার জন্য নবীজি বলেছে।
জি,
তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবা ইকরামদেরকে শিখিয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানার, পাওয়ার, বুঝার প্র্যাকটিক্যাল আমি রসুল।
সুবহানাল্লাহ।
যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য সর্বদিক থেকে আমাদের জন্য প্র্যাকটিক্যাল। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করবো, আল্লাহ তাআলা রাজি হবে। নবী পাক সাল্লাল্লাহু আসসালামের কথা মানবো, আল্লাহ তাআলার কথা মানা হবে। কোরআন করিমের মধ্যে জাকির ভাই,
জি,
সবচাইতে যে একটা আনন্দের যে মজার যে বিষয় সেটা হচ্ছে কোরআন করিমের মধ্যে প্রায় কমভাবে 70-80 আয়াত মুবারাকার মধ্যে এভাবে আল্লাহ তাআলা ঈমান আনার জন্য বলছেন, সাথে রসুলকে অ্যাড করছেন, আল্লাহর এতেবার কথা বলছেন, রসুলের কথা এতেবার করছে। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস কিছু নির্দেশ ছিল, ওই প্রত্যেকটা নির্দেশের সাথে, যেমন লিতুকমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রসুলের
উপরে,
প্রত্যেকটার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এভাবে প্রায় 70-80 আয়াত মোবারক এমন যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাথে যে নিসবতটা করেছে দয়ার ব্যাপারে, মেহরবানির ব্যাপারে, একটা আয়াত, দুটা আয়াত, তিনটা আয়াত না, আল্লাহু আকবর, এতগুলো আয়াত মোবারকা যে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামিল করার উদ্দেশ্য যে এটাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বোঝাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করতে চায়, খুশি করতে চায়, তাহলে আমাদের দুনিয়াতে জীবদ্দশায় রাজি এবং খুশি কাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে বের হলেন,
জি,
তো নারী এবং পুরুষ এরা একসাথে কি, এদের একসাথে চলাফেরা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলারা, তোমরা পিছনে যাও। আচ্ছা, এটা কি ডেইলি বলছেন? না, শুধু একবার,
একবারই বলছেন।
হাদিসে পাকের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একবার বলে, হে মহিলারা তোমরা পিছনে যাও, মানে পিছনে হাঁটার উদ্দেশ্য আর কি, একসাথে যাতে পুরুষের সাথে না হয়। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কাকে বলে?
আল্লাহ।
হায় হায়, আজকে তো আমাদের মা, আমাদের বোন, আমাদের নারী সমাজ, তারাও কোরআন পড়তেছে বলে আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, কিন্তু কোথায় যে যখন একবার বললেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন মদিনার নারীরা, ওই জান্নাতি রমণীরা, নারীরা, তাদের হাঁটার স্টাইল কী হলো? ওনারা এমনভাবে হাঁটেন যে রাস্তার পাশে যে দেওয়াল আছে, ওনাদের কাপড় দেওয়ালের সাথে ঘেঁষে যায়।
আল্লাহ আল্লাহ,
পুরুষের সাথে হাঁটবে দূরের কথা, পুরুষের পাশে দিয়ে যাবে দূরের কথা। জাকির ভাই, বলতে লজ্জা লাগে, আমাদের চ্যানেলের মাধ্যমে উদ্দেশ্য লজ্জা দেওয়া না। আজকে আমরা যারা হয়তো, আমাদের যদি মহিলারা শুনতেছে তো তাদের জন্য অবশ্যই উপকার, যদি কোনো মহিলা না শুনে থাকে, পুরুষ শুনে থাকে, আপনি খেয়াল করেন যে আজকে আমাদের সমাজ কোথায় যাচ্ছে, আমাদের পরিবেশ কোন দিকে যাচ্ছে। আমরা নবীকে, আল্লাহ তাআলাকে আমরা মানি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, আমাদের মানার পদ্ধতিটা আসলে কি সঠিক কিনা? সে মদিনার নারীদের সাথে আমার মার অবস্থা কেমন, আমার বোনের অবস্থা কেমন, আমার স্ত্রীর অবস্থা কেমন? তো ইসলাম হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। মদিনার নারীদের থেকে যদি আমাদের মা বোন, আমাদের মহিলাদেরকে আমরা শিখাইতে পারি, তারা যদি শিখতে পারে, তারা আমল করতে পারে, এটা নাজাত,
রাইট,
এটা মুক্তি। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মিশন এটা যে আমাদের পূর্বকার সলফে সালেহীন যারা, তাদেরকে ইত্তেবা করা, তাদেরকে অনুসরণ করা। কেন? যে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে, অনুকরণ করেছেন, তাই এদেরকে অনুসরণ, অনুকরণ করলে এটা আমাদের জন্য কি,
আমাদের জন্য পথ, আমাদের জন্য,
এই যে আজকে
আমাদের উপকার, এটা
দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ইসলামী ভাইদের মধ্যে যেমন কাজ, দিনী কাজ, ইসলামী বন্ধুরও আমাদের দিনী কাজ পুরো পৃথিবীতে। দাওয়াত ইসলামীর সাথে যখন কোনো একজন মহিলা, আমাদের মুসলিম বোন, সে যখন দাওয়াত ইসলামীর সাথে যখন আসে, দাওয়াত ইসলামীর সাথে বসে, দাওয়াত ইসলামীর ইসলামী বন্ধু যারা নিগরান জিম্মাদার যারা, তাদের থেকে যখন সাহাবিয়াদের জীবনে শোনে এবং মদিনার মহিলাদের যখন জীবনে শোনে, তখন তারাও কিন্তু জাহেলিয়াতের যেই স্বভাবগুলো, আপনার পর্দাহীনতা, মায়াদাল্লা, পর পুরুষের সাথে বসা, সাথে চলা, তাদের যেখানে পুরুষের আনাগোনা সেখানে যাওয়া আসা করা, তো এগুলা থেকে তারা দূরে থাকে। আমি আমির আল সুনতের একটা কিতাবের মধ্যে, ফয়জান সুনত ওখানে একটা কিতাবের মধ্যে পেলাম যে একজন ইসলামী বোনের ঘটনা। তো সে বলে যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অল্প দিনে আমার আমাকে পরিবর্তন করে দিয়েছে।
সুবহানাল্লাহ।
বলো যে আধুনিক মেয়েদের যে স্বভাব, ওই স্বভাবের কম বেশি সব কিছু আমার মধ্যে ছিল যারা আধুনিক, মাযাল আল্লাহ তাআলার পারা। যেভাবে হোক আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহলের ইসলামী বোন যারা চলে শরীয়ত সম্মত, তাদের সাথে সাক্ষাৎ হলো, আমাকে ইসলামী বন্দির ইজতেমাতে যাওয়ার জন্য আমাকে দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের তাদের সংস্পর্শে থাকার বরকতে আলহামদুলিল্লাহ আমি সেই জিনিসগুলোকে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ ইসলামী শরীয়ত মোতাবেক চলার আমার সৌভাগ্য।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরে ঘরে এমন অভিমত অবশ্যই পাবো আমরা যদি আমরা এগুলো নিতে থাকি যে মাদানী চ্যানেল কত মানুষের পরিবর্তন করেছে। একটি কল নেই আমরা আরও, এরপর ইনশাআল্লাহ তাআলা জুনায়েদের কাছে আসবো অনুরোধের কালামগুলো শোনার জন্য। জি, কল শুনিয়ে দিন।
আমি কামরুজ্জামান সিরাজগঞ্জ থেকে বলছি। আমরা এই মাদানী চ্যানেল রবিউল আউয়ালের অনুষ্ঠান দেখে আমরা এত আনন্দিত হয়েছি, আমরাও একটা বিরাট এই জলসু জলস করার জন্য এই ইচ্ছা পোষণ করছি। আমার দোয়া করবেন, আমরা বড়ই রবিউল সকাল 8 ঘটিকার সময় যানবাহন দিয়ে বড় একটা জলস করব।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে 12 রবিউল আউয়াল জুলুস বের হবে। তেমনিভাবে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় থেকে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা থেকে ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ 12 রবিউল আউয়াল জোহরের নামাজের পর আনুমানিক 2টার দিকে ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ বিশাল জুলুস বের হবে। আপনারা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত গ্রহণ করুন, যারাই পারবেন সম্ভব তারা চলে আসুন ইনশাআল্লাহ তাবারকতাল্লাহ, জুলুসে অংশগ্রহণ করুন। আপনার ডিস্ট্রিক্টে, আপনার বিভাগে, আপনার শহরে যেখানে জুলুস হয়, দাওয়াত ইসলামীর হোক বা জুলুস বের হয়, তো সেখানে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ তাআলা। এর প্রতিদান অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ। জিনে জুনায়েদ ভাই, অনুরোধের কিছু কালাম ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কে মন নূর ছে ছে, আসসালাতু ওয়াসসালাম নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু মালাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীর আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদিনার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, আরবির আগমন মারহাবা, হাশমির আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মদিনার আগমন মারহাবা। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মিলাদুন নবী মাসে মোরা উড়াবো মদনী পতাকা, মিলাদুন নবী মাসে মোরা উড়াবো মদনী পতাকা, গলি গলি আলোক সাজাই আলোকিত করবো, জব তলক চাঁদ তারে জিলে মিলাতে যায়েঙ্গে, জব তলক চাঁদ তারে জিলে মিলাতে যায়েঙ্গে, তব তলক জশ্নে বিলাদত হম মনাতে যায়েঙ্গে। নূর ওয়ালা আয়া হ্যায়, নূর লেকর আয়া হ্যায়, সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হ্যায়। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকি সিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকি সিফার অধিকারী প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া মদিনারী, অতি শীতল হাওয়া মদিনারী, মনে খুদা মদিনা
আল্লাহ সুবহানাল্লাহ। জুনায়েদ ভাই আমাদেরকে অনুরোধের কালামগুলো শোনাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কিছু কালাম আমরা শুনছিলাম। আবারও আলোচনায় ফিরবো, শেষ কিছু কথা বল, অনুষ্ঠান থেকে বিদায় নিব। নিজাম ভাই, যে বিষয় নিয়ে আপনি কথা বলতেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য,
আনুগত্যর ব্যাপারে ইমরান ভাই আসলে বলেছেন যে অনেক কোরআন পাকের অনেক আয়াত রয়েছে
জি
আনুগত্যের ব্যাপারে রাসূল পাকের, এবং একটি কমন আয়াত যেটা অনেকেই আমরা উলামা আহলে সুন্নাত বয়ান করে থাকেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে হাবিব, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো, আল্লাহকে ভালোবাসো, তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, যে তোমরা আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন যে আপনি বলেন
জি,
তখন কি হবে আপনাকে অনুসরণ করলে? ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এরপরে আরো পুরস্কার রয়েছে, ওয়া ইয়াগফির লাকুম কাকুমাকুম, এখানে আরবির একটা গ্রামার আছে, কা মানে একজন
জি,
কুমা মানে দুইজনকে বোঝায়, আর কুম মানে সকল, অর্থাৎ যারা যারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক
জি,
আমার উম্মতির মধ্যে যারাই আমি রসুলকে অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, ওয়াগফির লাকুম, তাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ।
তারপরে বললেন জুনুবাকুম, জানবুন শব্দের অর্থ হচ্ছে গুনা, জানবুন গুনা, জুনুবাকুম, এখানেও আল্লাহ কুম বলেছেন, অর্থাৎ যত মানুষ রসুল পাকের ইত্তেবা করবে, রসুল পাকের অনুসরণ করবে, তাদের সকলের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা
করে দিবেন। সুবহান,
এখানে একজন দুইজন বলে নাই, যারাই আনুগত্য করবে,
আনুগত্য
রসুল পাকের উম্মতের মধ্যে, ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতি দয়ালু দয়াবান। তো এই আয়াতে মোবারক থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রসুল পাকের ইত্তেবা,
আনুগত্য,
আনুগত্য অনুসরণ। এবং আরেক আয়াতে সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক 7 নং আয়াতের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু।
আচ্ছা,
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। এখানে আল্লাহ পাক ইরশাদ করেন আনুগত্যের ব্যাপারে, যদি আমরা বলি ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, ফাখুযুহু, সেটাকে তোমরা গ্রহণ করো,
সেটাকে
ধরো বা গ্রহণ করে নাও
জি,
ওমা নাহাকুম আনহু ফাংতাহু, আর যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলতেছেন কোরআন পাকের মধ্যে, যেটা আমার রাসূল দিয়েছেন তোমাদেরকে সেটা গ্রহণ
গ্রহণ করো,
আর যেটাকে বর্জন করার জন্য বলেছেন, নিষেধ করেছেন, সেটা তোমরা ছেড়ে দাও,
ছেড়ে দাও।
ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতাও। এর আগের আয়াতে আমি বলেছিলাম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং দয়ালু, কাদের জন্য? যাদেরকে আল্লাহ আল্লাহর হাবিবকে যারা অনুসরণ করবে, আনুগত্য করবে, আবার যারা আনুগত্য করবে না, রাসূল পাকের বিরোধিতা করবে, তখন সেখানে সেখানে আল্লাহ পাক হয়ে যাবেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা,
শাস্তিদাতা।
এই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে রাসূল পাকের অনুসরণ আনুগত্যের মধ্যে কি আল্লাহ পাকের দয়া।
সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের কথা কে বলেছেন? আল্লাহই বলেছেন আনুগত্য করো, যদি আনুগত্য করো তবে আল্লাহকে আমরা পাবো ক্ষমাশীল হিসাবে, আবার বলছেন যদি আনুগত্য না করো তবে পাবা কঠিন শাস্তিদায়ক হিসাবে, আল্লাহকে আমরা পাবো। তো আল্লাহ আল্লাহ নবীকে আনুগত্যর ব্যাপারে আল্লাহ তালাই আমাদেরকে হুকুম দিয়েছেন, এখন হুকুম আল্লাহর পালন বান্দা করবে, ভালোবাসবে নবীকে। আবার আল্লাহ এও বলেছেন যদি আপনাকে ভালোবাসে তবে আমাকে পেয়ে যাবে, আমার নবীকে ভালোবাসলে আল্লাহকে, আল্লাহর হুকুম। দেখেন আল্লাহ তাবারক ও তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আমার নবীকে ভালোবাসার ব্যাপারে বা আনুগত্যের ব্যাপারে, অনুসরণ করার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে অনুসরণ করো আমার বন্ধুকে, ভালোবাসো আমার বন্ধুকে, আনুগত্য করো আমার বন্ধুর, তবে আমাকে পেয়ে যাবে।
যে আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে পারা 21 সূরায়ে আহজাবের 21 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজী ইমান থেকে অনুবাদ, আর নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের অনুসরণ হলো সবচেয়ে উত্তম আদর্শ, অর্থাৎ যাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদের মধ্যে উসওয়াতুন হাসানা, যেটার মধ্যে অর্থাৎ অতি উত্তম, এটার পরে কি নেই। তো আমি যদি এই বিষয়ে একটু আলোকপাত করা যায়, যা তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের যে প্রতিটা দিক, এগুলো মানুষের জন্য উদাহরণস্বরূপ, আর এটার মধ্যেই কল্যাণ। যদি আমরা দেখি জাকির ভাই, আজ আমাদের সমাজের মধ্যে সায়েন্স যখন আপনার সুন্নত নিয়ে গবেষণার মধ্যে গেল, তো প্রতিটা সুন্নতের মধ্যে দেখেন, আমি একটু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এটা কত উত্তম। আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে দুর্বলতা বলেন, মানুষের যে পারিবারিক যে আপনার চরিত্র ব্যক্তিগত এই সমস্ত বিষয় যদি বলেন, যদি আমরা এগুলোর মধ্যে নবীর সুন্নতকে নবীর ইত্তেবাকে কী করে নেই, আলহামদুলিল্লাহ নিজের জীবন এগুলো অতিবাহিত আলহামদুলিল্লাহ সাজিয়ে নেই, তাহলে এর মধ্যে কত কল্যাণ রয়েছে। সায়েন্স বলে আমরা যখন জামা পরিধান করি, আর এটা যদি হয় সুন্নত মোতাবেক, এটার বরকত ওলামা ইকরাম বলে সে তার যে যৌবন এটা দীর্ঘদিন সুন্নতির উপর আমল করার কারণে তার শরীরের মধ্যে বিদ্যমান থাকে। আর সমাজের মধ্যে যারা সুন্নতকে যারা পরিহার করে তাদের অবস্থা, সায়েন্স বলে যদি কেউ টাকুর নিচে কাপড় পরিধান করে তাহলে তার আপনার যে যৌবন শক্তি এটা দুর্বল হয়ে যায়। আর আজকে আমরা এটার কুফল আজকে আমরা দেখছি যে সমাজের মধ্যে জাকির ভাই অসংখ্য বিয়ে যত না হয় এর চেয়ে বেশি হয় তালাক। এর কারণ হলো যে আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতির
আনুগত্য আমাদের মাঝে নেই।
জি জি,
হোক সে মহিলা হোক সে পুরুষ,
জি,
যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদের মাঝে থাকতো, তবে হয়তো বা এই ফেতনা যে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে এতটা ছড়াতো না। কেননা ইমরান ভাই, যদি আমরা একটু আমাদের পূর্বের জমানাগুলো দেখি, তো এই মিরাজ ভাই যেটা বললেন যে এই সবচেয়ে ঘৃণিত কাজ ইসলামের মধ্যে তালাকের ব্যাপারটা, এটা ওই জমানায় সোনালী যুগে কোথায় ছিল? হ্যাঁ, ধীরে 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 এই বিমারিটা বাড়তে লাগলো সমাজের মধ্যে। আর এর চেয়ে এর মধ্যে বড় সবচেয়ে কারণ যেটা আপনি বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না থাকার কারণে, হয়তো বা দুইজন একজনের মধ্যে নাই, হয়তো বা দুই ফ্যামিলির কারোর মধ্যে নাই, এমন বিষয়টা, তাই না? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে আনুগত্য করার ক্ষেত্রে যে পারিবারিক এবং আত্মীয়র বন্ধন রক্ষা করার ব্যাপার, এটাও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম এবং আনুগত্যের মধ্যেই যে আত্মীয়র সম্পর্ক বজায় রাখা।
সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে মানে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের একটা বিশেষ স্লোগান ছিল, মানে যে কোনো সময় এটা রাতে হুকুম আসুক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দিনে হুকুম আসুক রাতের গভীরে হুকুম আসুক, মানে হুকুম পালন করার কিছু তরিকা আছে। মানে যে যাকে ভালোবাসে না, জাকির ভাই যে ভালোবাসার ধরনের মধ্যে এটা আছে, সে ভালোবাসার ব্যক্তির জন্য অন্ধ হয়ে যায়।
রাইট,
হাদিস শরীফের মধ্যে আছে যে ভালোবাসার ব্যক্তির জন্য কেমন অন্ধ। আর দেখেন যে হাদিস শরীফে একটা আলোচনা আসে, আর ওই হাদিসের আলোচনার সাথে সাহাবায়ে কেরামের সাথে আপনি হুবহু মিল পাওয়া যাবেন। যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরাম অনেক তালাশ করলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থান বললেন যে ওখানে যাও, আল্লাহ তাআলার ফেরেশতারা তার লাশ কিছুক্ষণের মধ্যে ওই জায়গার মধ্যে কি নিয়ে আসবে।
আল্লাহ আল্লাহ,
তো আমরা সকলেই জানি যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার গোসল দিয়েছে কারা?
ফেরেশতারা
গোসল দিয়েছে। এই যে মর্যাদা, আচ্ছা আর তো কার ব্যাপারে শোনা যাচ্ছে না, এই যে সাহাবি রসুল উনি এত বড় মর্যাদা পেলেন, কিন্তু এর প্রতিদানটা পেয়েছে রসুলের ডাকে লাব্বাইক বলার কারণে।
লাব্বাইক বলার কারণে
আমরা সবাই জানি হানজালা রাদিয়াল্লাহু তাআলার শাদি করছে,
জি, বিয়ের রাত ছিলেন, আর তিনি ডাক শোনার সাথে
ওই রাতে ডাক শুনছে,
হ্যাঁ ওখান থেকেই চলে গেছে।
দেখেন আমরা বিস্তারের দিকে যাচ্ছি না,
জি,
একজন যারা বিবেক সম্পূর্ণ ব্যক্তি সে বুঝতে পারে যে নিকাহ, যে বিবাহ, যাদের বিবাহ হয়েছে একটা আনন্দ সময়, তার কেফিয়া তার মানসিক পরিবর্তনটা একটা অন্য দিকে চলে যায়। এই সময় এই মুহূর্তে
রসূলের ডাকে চলে আসে
এবং আপনার এত এত কুরবানি, এত ত্যাগ,
জি,
আরেকজন জাস্ট আজ দিলাম আরও আলোচনা ছিল আরেকজন সাহাবি রসুলের, জাকির ভাই এটা তো ইচ্ছায় তো মানে এমন ইয়ে যে ওই সাহাবি রসুল ওনার হুজুর সাল্লাল্লাহু তাআলা কে ইসলামের মাধ্যমে ওনার নিকার ব্যবস্থা হলো, আর উনি বাহ্যিকভাবে একটু কী ছিল, কালো ছিল, যে এখন ওনার
একবার ভালো জায়গায় উপযুক্ত একটা কওমের এক নারীর সাথে প্রভাবশালী মানে ভালো ওদের একটা ফ্যামিলির নারীর সাথে ওনার বিয়ে সব কিছু ইয়ে হলো। আর অন্যদিকে সাহাবি রসুল তিনি কি ছিলেন আপনার দুর্বল ছিলেন, ওনার তেমন কিছু ব্যবস্থা ছিল না, এই অবস্থাতে একটা ভালো জায়গায় ওনার বিয়ের সাথে সব কিছু হলো। উনি চলে গেলেন বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য মার্কেটে গিয়ে, অর্থাৎ যা যা প্রয়োজন প্রয়োজনীয় কাজগুলো উনি করবেন। সেখানে কোনো প্রকারে আওয়াজ পেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সাহাবা ইকরামদেরকে যুদ্ধের যাওয়ার প্রস্তুতির ব্যাপারে, আল্লাহু আকবার। দেখেন যখন রসুলের পক্ষ থেকে আওয়াজ আসলো তখন
বিয়ের মার্কেটিং বন্ধ,
যে ওনার যে মানে চিন্তা চেতনা, ওই চিন্তা চেতনা, আমরা তো ওই দুনিয়াবীর কোনো কিছু আসলে ওই যে শুরু থেকে বললেন আমাদের মিরাজ ভাই বললেন মায়াজ আল্লাহ মানে ওই দুনিয়ার ফায়দার জন্য দাঁড়িয়ে ছেড়ে দেয়। আর সাহাবা ইকরামের অবস্থা কেমন ছিল, সাহাবী রসুল তিনি নবীর মহব্বতের কারণে দুনিয়ার কথা বলে যাচ্ছে, সে যেখানে ওনার বিয়ের মার্কেটিং করার কথা ছিল সেগুলো না করে উনি সেখান থেকে যুদ্ধের প্রস্তুতির জন্য যা জিনিস দরকার সেগুলো নিয়ে সাথে একটা চাদর নিলেন, আমি অল্পই বলে দিচ্ছি, একটা চাদর নিলেন যে উনি ওনার শরীরটাকে ডেকে নেবে, কেন এই মুহূর্তে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি ওনাকে দেখে তাহলে ওনাকে যুদ্ধে যেতে দিবে না, যে তোমার নিকা
জি
যেতে দিবে না। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোন কিছু লুকাইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখে মুস্কি হাসতেছে, নিষেধ তো করতেছে না, কথা বলছেন নিষেধ করতেছে না, মুস্কি হাসতেছে ওই সাহাবি রসুল। এভাবে আমরা যদি দেখি যে হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন যে সাহাবি রসুলের ঘটনা শুনলাম, আমরা আসলে পড়ি
জি,
আমাদেরকে পড়া দরকার,
পড়া দরকার, তাইলে আমরা বুঝবো যে আমাদের জীবনে কোনটা উদ্দেশ্য আর কোনটা প্রয়োজন। ইমরান ভাই আমরা মানুষের মধ্যে সবচেয়ে বড় ভুলই এটা, কোনটা প্রয়োজন আর কোনটা উদ্দেশ্য এই দুইটা বিষয় জানি না, আমার জীবনে কোনটা উদ্দেশ্য আর কোনটা প্রয়োজন এটা আমাকে বুঝতে হবে। উদ্দেশ্য আমার আখেরাত, প্রয়োজন আমার দুনিয়া, দুনিয়াতে যতটুকু প্রয়োজন সেটা হলো দুনিয়া আর আখেরাত হলো উদ্দেশ্য, ওটাকে আমাকে ঠিক রাখতেই হবে। সাহাবা ইকরামের জীবনের মধ্যে এটাই ছিল, উদ্দেশ্য তারা আগে রেখেছে এরপরে প্রয়োজনটা। তো আমরা যেন বুঝি, অধ্যয়ন করলেই বুঝতে পারবো, না হয়তো এই জ্ঞানগুলো অর্জন করা খুবই কষ্টকর। অধ্যয়ন করে আমরা সাহাবা ইকরামের জীবনী, আল্লাহ চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বিষয়টা আরও ক্লিয়ার হবে আমাদের সামনে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন, আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, হো সালাম শামে বাজে মে হে
السلام علیکہ یا رسول اللہ، الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ و علی آلک و اصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول صلی اللہ تعالی علیہ وسلم۔
تہجد اور فجر ربھا شتھے جار رحمت پرنو پربھات ہوئے تار۔